বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিবছর বহু ছাত্রছাত্রী অস্ট্রেলিয়াতে পড়তে আসেন। অস্ট্রেলিয়াতে পড়তে হলে কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এ নিয়ে কথা বলছি মনাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শরীফ রাসেলের সঙ্গে। ডক্টর শরীফ রাসেল, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম। আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন এবং এখন পড়াচ্ছেন, এ বিষয়ে বলবেন কি?
আমি মনাশে আপাতত চিফ এক্সামিনার এবং লেকচারার হিসেবে কাজ করছি। পিএইচডি করেছি মনাশ ইউনিভার্সিটি থেকেই ইন্টারন্যাশনাল বিজনেসে। তো ইন্টারন্যাশনাল বিজনেসে পিএইচডি করার পর এখানে কিছু ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে অ্যাপ্লাই করতেছিলাম চাকরির জন্য। কয়েকটি ইউনিভার্সিটি থেকে শর্টলিস্টেড হওয়ার পর ইন্টারভিউ দিই, এর মধ্যে মনাশ হচ্ছিল। এই মনাশ ইউনিভার্সিটিতেই এই বছরের ফেব্রুয়ারি থেকে একাডেমিক ফুল টাইম একাডেমিক হিসেবে জয়েন করেছি।
কোন সাবজেক্টে?
ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট, অবশ্য ম্যানেজমেন্ট, কিন্তু আমি আসলে পড়াই হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস।
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় কেউ যদি পড়তে আসতে চান তাহলে ঠিক কিভাবে এটা শুরু করতে হবে, শুরুতে কোন পদক্ষেপটা নিতে হবে?
কয়েকটা স্টেজ আসলে আছে, তার মধ্যে প্রথম হচ্ছে IELTS টা ইম্পর্টেন্ট। তো IELTS এর জন্য প্রথম থেকেই একটা প্রিপারেশনের দরকার হয়। তো IELTS কয়েক জায়গায় দেওয়া যায় বাংলাদেশে, যেমন ব্রিটিশ কাউন্সিলে দেওয়া যায় বা অস্ট্রেলিয়ান একটা ইনস্টিটিউটও আছে, ওরা IELTS অর্গানাইজ করেন। IELTS এর পাশাপাশি অন্য কিছু ল্যাঙ্গুয়েজ টেস্টিং আছে, যেটা হচ্ছে আপনার TOEFL হতে পারে বা PTE হতে পারে। PTE টা অনেক পপুলারিটি পাচ্ছে এখন। PTE যদি বাংলাদেশে না থাকে তাহলে IELTS টা হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে একটা টেস্ট দেয় আর কি। তো IELTS স্কোরটা হচ্ছে প্রথম ধাপ আর কোথাও আবেদন করার জন্য।
এটা মনে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুটোর জন্যই প্রযোজ্য।
IELTS টা আসলে আপনার আন্ডার গ্রেড, পোস্ট গ্রেড বা PhD করতে যারা আসবেন বা MPhil করতে যারা আসবেন তাদের সবার জন্যই প্রযোজ্য। তবে স্কোর রিকোয়ারমেন্টটা ডিপেন্ড করে, আন্ডার গ্রেডে হয়তো বা একটু কম স্কোর লাগে, বাট পোস্ট গ্রেডে আসলে বা PhD বা MPhil করতে আসলে আসলে ওভারঅল গ্রেডটা 6.5 অর এবাভ হলে ভালো হয় আর কি, তাহলে এডমিশন পেতে সুবিধা হয়।
এটা গেল একটা, যে ভাষাগত দক্ষতার বিষয়টা এটা গেল। এর বাইরে যে ন্যূনতম রেজাল্ট, ইউনি থেকে কিরকম রেজাল্ট হওয়া দরকার যদি কেউ মাস্টার্স লেভেলে আসে, অথবা HSC তে কিরকম রেজাল্ট হওয়া, বা বিশেষত ইংরেজিতে কিরকম নম্বর থাকা দরকার?
ইংরেজিতে আসলে ওরা যেটা এখানকার ইউনিভার্সিটি যেটা করে, যে আসলে অ্যাটলিস্ট এখানে যদি দুইটাতেই SSC এবং HSC তে সেকেন্ড ডিভিশন থাকে তাহলে মোটামুটি এডমিশন পাওয়া যায় আর কি, বাট যদি তার চেয়ে নিচে থাকে তাহলে হয়তো বা একটু কঠিন হয়ে যায় আর কি। তবে সবচেয়ে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ভাষাগত দক্ষতায় যদি IELTS স্কোর থাকে তাহলে একাডেমিক স্কোর, মানে একাডেমিক রেজাল্টটাকে এতটা প্রায়োরিটি দেওয়া হয় না আর কি। সেক্ষেত্রে আরো কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে যদি পোস্ট গ্রেডে আসে তাহলে রিসার্চ প্রপোজালটা কতটুকু ভালো লিখেছেন এটার উপর ডিপেন্ড করে, যে আসলে নলেজ বা ইন ডেপথ ক্যাপাবিলিটি বা আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা কি, ওগুলো সবকিছু উঠে আসে রিসার্চ প্রপোজালের মধ্যে আর কি। যদি আন্ডার গ্রেডেও সেটা দরকার নেই বা মাস্টার্সও এটা দরকার নেই, মাস্টার্স বা আন্ডার গ্রেডে আসলে ওনারা দেখেন যেই সাবজেক্ট উনি অ্যাপ্লাই করতেছেন ওই সাবজেক্টের স্কোর গুলো দেখা হয় আর কি। যদি কেউ সায়েন্স বা সায়েন্স রিলেটেড সাবজেক্ট আসে তাহলে সায়েন্সের ওই সাবজেক্ট গুলো SSC এবং HSC তে থাকা দরকার। তার মানে রেলেভেন্ট কোর্সে যদি ব্যাকগ্রাউন্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়া রেলেভেন্ট কোনো আন্ডার গ্রেড বা পোস্ট গ্রাজুয়েট আসলে এডমিশন পাওয়াটা একটু কঠিন।
এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে যে অনেকেই দ্বিধায় দ্বন্দ্বে পড়ে যায়, অস্ট্রেলিয়াতে আসতে চায় কিন্তু কোথায় পড়াশোনা করবে, কোন ইনস্টিটিউশনে, তো এটার জন্য বাংলাদেশে বসে একজন ছাত্র বা ছাত্রী কিভাবে তারা এটা চুজ করবে বা পছন্দ করবে, যে আমি মেলবোর্নে অমুক বিশ্ববিদ্যালয়ে যাব অথবা আমি সিডনিতে আসব, এটার জন্য কোনো পরামর্শ আছে কিনা?
একটা পরামর্শ হচ্ছে যে অস্ট্রেলিয়াতে কিছু ইউনিভার্সিটিকে বলা হয় গ্রুপ অফ 8 ইউনিভার্সিটি। তার মানে আপনার এই 8টা ইউনিভার্সিটি হচ্ছে অস্ট্রেলিয়াতে রিসার্চ কন্ট্রিবিউশনের দিকে বা রিসার্চ ইম্প্যাক্টের দিকে এই ইউনিভার্সিটি গুলা আপনার অনেক এগিয়ে আছে অন্যান্য ইউনিভার্সিটি থেকে। যদি ভালো ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো হয়, তারপর IELTS স্কোর ভালো থাকে, তাহলে এই 8টা ইউনিভার্সিটি থেকে গ্রুপ অফ 8 ইউনিভার্সিটির যে কোনো একটাতেই আমার মনে হয় যে পড়া বেটার। অনেকে আপনার টাইমস এর যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে ওইটা ফলো করে আসেন। তো র্যাঙ্কিং দেখে আসলে ইউনিভার্সিটি আসাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা আসলে এখন মনে হয় যে এটা এতটা বড় এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যদি অস্ট্রেলিয়ায় কেউ থেকে যেতে চান পরে দেশের বাইরে অন্য কোথাও কাজ করতে যান তাহলে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে কোয়ালিটি ফ্রেমওয়ার্ক আছে, কোয়ালিটি ফ্রেমওয়ার্ক অনুযায়ী অ্যাকসেপ্টেন্সটা ডিপেন্ড করে যে আসলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ইউনিভার্সিটি কতটুকু ভালো, যে তাদের কোর্স অফার করে সেই কোর্স অফার গুলো কতটুকু অ্যাক্রিডেট কিনা, এগুলো ডিপেন্ড করে আর কি।
এগুলো সব বাংলাদেশে বসে তারা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন?
এগুলো আসলে ওয়েবসাইটে জানা যায়, তবে আপনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এটা খুবই এখন মানে খুবই ইজিলি আসলে গুগলে সার্চ দিলেই আসে।
তারপর কি করতে হবে?
তার আগে ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করার আগে আসলে অনেক কিছু জিনিস আসলে আগে থেকে রেডি রাখা উচিত, যেমন আইএলটিএস করতে থাকলেও, তারপরে সিভি একটা প্রিপেয়ার করা, একাডেমিক সিভি কিভাবে তৈরি করতে হয় একটু দেখে নেওয়া, তারপর হচ্ছে একটা কাভার লেটার রেডি করা, যখন অ্যাপ্লাই করবে তখন কাভার লেটারটা একটু প্রয়োজন হয়, তারপরে যতগুলো সার্টিফিকেট আছে সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি রাখা, নোটারি পাবলিক করে রাখা অথবা হচ্ছে অন্যভাবে এটাকে অ্যাটেস্টেড করে রাখা, পাসপোর্ট করে রাখা, তারপরে যদি কেউ যদি বিবাহিত হন তাহলে তার ম্যারেজ সার্টিফিকেটটাকে অ্যাটেস্টেড করে রাখা, তারপর বার্থ সার্টিফিকেট আছে কিনা ওইটাকে রাখা, তারপরে অন্যান্য যত ডকুমেন্ট রেলেভেন্ট ডকুমেন্ট আছে সবগুলো রেডি করে, তারপর হচ্ছে আসলে ইউনিভার্সিটি তখন সার্চ করা উচিত অনলাইনে। সার্চ করে অনেকের জায়গার ব্যাপার থাকে, যে অনেকে হয়তো বা সিডনি পড়তে যান যদি কোনো আত্মীয় স্বজন থাকে, অনেকে মেলবোর্নে আসতে চান, ওয়েদার গুলো দেখা, এক একটা সিটির ওয়েদার এক এক রকম, যেমন কুইন্সল্যান্ডের দিকে গেলে একটু ওয়ার্ম ওয়েদার, এদিকে হয়তো বা একটু ঠান্ডা ওয়েদার যদি কেউ মেলবোর্ন বা অ্যাডিলেডে আসেন, সিডনিতে অনেক বড় বাংলাদেশ কমিউনিটি আছে, তো সবগুলো বিষয়কে বিবেচনা করে তারপরে আসলে ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করে তখন ইউনিভার্সিটি।
আরেকটা বিষয় এখানে চলে আসে, সেটা হচ্ছে টিউশন ফি এবং কাজ করার সুযোগ, এই দুটো মনে হয় দেখার একটা বিষয়।
হ্যাঁ হ্যাঁ, আসলেই আপনি ঠিকই ধরেছেন, কাজ করার বিষয়টার ক্ষেত্রে সব ইউনিভার্সিটি আসলে 20 hours কাজ করার সুযোগ দেয়, তবে কাজের অপরচুনিটি ডিপেন্ড করে কোথায় যাচ্ছেন, সিডনিতে হয়তো বা কাজের সুযোগ বেশি অন্যান্য শহরের থেকে। তারপর স্কলারশিপের একটা ব্যাপার থাকে, অনেক ইউনিভার্সিটি গ্রুপ অফ 8 ইউনিভার্সিটি তারা আসলে অনেকে স্কলারশিপ দিয়ে থাকে, আবার ওদের আবার টিউশন ফিও বেশি হয়, এগুলো দেখা দরকার, টিউশন ফি, তারপর স্কলারশিপের অপরচুনিটি, অ্যাকোমোডেশন, তারপর লিভিং এক্সপেন্সেস, যেমন সিডনি বা বড় বড় শহরগুলোতে লিভিং এক্সপেন্সেস অনেক বেশি হয়, কিন্তু আপনি যদি কুইন্সল্যান্ডে যান বা সাউথ অস্ট্রেলিয়াতে যান কম্পারেটিভলি একটু চিপার হয় আর কি।
বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে আসতে চান মাস্টার্স লেভেলে বা পিএইচডি করার জন্য, এই বিষয়ে কিছু বলুন।
রিসার্চ প্রপোজালটা আসলে পিএইচডির একটা পিএইচডি অ্যাপ্লিকেশন বা এমফিল অ্যাপ্লিকেশন অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা ধাপ, কারণ আসলে প্রফেসররা আসলে রিসার্চ প্রপোজালের উপরে ডিসিশন নেন যে আসলে একজন ক্যান্ডিডেটের রিসার্চ ক্যাপাবিলিটি কতটুকু আছে, এটা খুবই ছোট একটা ডকুমেন্ট হয়ে থাকে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আসলে এটার মধ্যে থাকা দরকার, একটা রিসার্চ টাইটেল, যেমন একটা খুবই স্ট্যান্ডার্ড একটা টাইটেল থাকতে হবে, যাতে করে টাইটেলটা পড়ে যাতে প্রফেসররা ধরতে পারেন যে আসলে ক্যাচি ওয়ার্ড থাকা, তারপরে হচ্ছে যাতে এটা একটা রিসার্চ কন্ট্রিবিউশন এর দিকে লিড করে, ওই রকম একটা রিসার্চ টাইটেল থাকা দরকার, তারপরে ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন থাকতে পারে, তো ব্যাকগ্রাউন্ডে আসলে এই রিসার্চটা কেন ইম্পর্টেন্ট এবং এটাকে তুলে ধরাটা খুব দরকার আর কি, যাতে করে পরের সেকশন গুলো পড়তে প্রফেসর আসলে ইন্টারেস্টেড হন। তারপর একটা লিটারেচার রিভিউ থাকা ভালো, লিটারেচার রিভিউ থাকলে প্রফেসর অনেক সময় বুঝতে পারেন যে না, এই প্রসপেক্টেড ক্যান্ডিডেট যিনি আছেন তিনি আসলে রেলেভেন্ট লিটারেচার সম্পর্কে একটা ধারণা রাখেন, তো লিটারেচার রিভিউতে যদি আপনার ভালো ভালো জার্নাল গুলো থেকে একটা লিটারেচার রিভিউ দাঁড় করানো যায় তাহলে এটা অনেক সময় প্রফেসরদেরকে খুব সহজে অ্যাট্রাক্ট করে আর কি। অস্ট্রেলিয়া আসতে হলে অস্ট্রেলিয়াতে একটা জার্নাল র্যাঙ্কিং আছে, এবিডিসি র্যাঙ্কিং বলে যেটাকে, ওই জার্নাল র্যাঙ্কিং দেখে টপ জার্নাল গুলো যেমন এ স্টার বা এ র্যাঙ্ক, এই জার্নাল গুলো থেকে লিটারেচার রিভিউটা দাঁড় করানো, এগুলো হচ্ছে লিডিং জার্নাল। এছাড়া রিসার্চ প্রপোজালে যেমন ম্যাথস থাকতে পারে, যদি ম্যাথসটা যদি ছোট আকারে সংক্ষিপ্ত আকারে যদি কেউ লিখতে পারেন খুবই ভালো, তারপর একটা ছোট টাইম ফ্রেম থাকলে প্রফেসর ধারণা করে রাখবেন যে আসলে ওই যিনি প্রসপেক্টিভ ক্যান্ডিডেট উনি অ্যাটলিস্ট জানেন যে আসলে কতটুকু সময়ের মধ্যে উনি এটা শেষ করতে পারবেন, তো এই বিষয়গুলো রেখে তাহলে একটা রিসার্চ প্রপোজাল যদি দাঁড় করানো যায়, এবং একটু গ্রামারটা একটু চেক করে নেওয়া, তারপর হচ্ছে আপনার একটা ইনডেপথ একটা মেসেজ যদি দেওয়া যায় যে আসলে এই রেলেভেন্ট ফিল্ডে আমার একটা ইনডেপথ একটা নলেজ আছে, তখন আসলে ওই প্রফেসররা খুব পছন্দ করেন আর কি, তখন ইনভাইটেশন পাঠান প্রফেসররা দিয়ে, তখনই ইউনিভার্সিটির কিছু কয়েকটা রাউন্ড থাকে, বড় বড় ইউনিভার্সিটিতে দুটা রাউন্ডে স্কলারশিপ দেওয়া হয়, একটা থাকে হয়তো বা মার্চের 31st of March, কিছু কিছু ইউনিভার্সিটিতে আবার 31st of August একটা ডেডলাইন থাকে, তার মানে বছরে দুইবার পিএইচডি স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া হয়, তো ওভাবে যদি একটু আগে থেকে প্রিপারেশন নিতে হয় কারণ অনেকগুলো রিসার্চ প্রপোজালটা তৈরি করা। অনেক সময় আরেকটা সাজেশন থাকে আমার, মানে অনেক সময় আমি বলি যে একটা রিসার্চ প্রপোজাল দাঁড় করানোর পরে ওই ফিল্ডে যারা একটু ভালো প্রফেসর আছেন বা ভালো একাডেমিক আছেন বাংলাদেশে, তাদেরকে একটু দেখিয়ে নেওয়া, তাহলে ওনারা একটু ফিডব্যাক দিলে, কয়েকটা ফিডব্যাক নিয়ে তারপর একটু এডিট করে আপডেট করলে তখন এটা অনেক ভালো হয় আর কি। আচ্ছা, রিসার্চ প্রপোজালের দিকে আরেকটা জিনিস হচ্ছে যে রিসার্চ একটা একাডেমিক একটা সিভি থাকা অনেক ইম্পর্টেন্ট। যদি কারো পাবলিকেশন থাকে, পাবলিকেশনটাকে একটু হাইলাইট করার, কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে, যেমন ডেটা কালেকশনের এক্সপিরিয়েন্স আমাদের অনেকেরই থাকে বাংলাদেশে, আমরা স্টুডেন্ট হিসেবে আমরা অনেক রিসার্চ কালেক্ট করে থাকি।
মেন্টরশিপের একটা বড় ভূমিকা হতে পারে, যেমন আপনি এখানে সব কমপ্লিট করলেন, এখন আপনি আপনার পরিচিত বা জুনিয়র যারা, আপনি তাদেরকে গাইড করতে পারবেন যে আমি এভাবে করেছি, যে তুমি ওইভাবে করো।
হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ ওইটাই এক্স্যাক্টলি। আরেকটা ইম্পর্টেন্ট রেফারেন্স লেটার অনেক সময় খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যার কারণে ইউনিভার্সিটির আমাদের নিজেদের যারা শিক্ষক ছিলেন আগে ইউনিভার্সিটিতে, তাদের সাথে যোগাযোগ রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আবার আবেদন করার সময় যেমন কিছু কোয়েশন জব মানে জিজ্ঞেস করে থাকে ইউনিভার্সিটি থেকে, যেমন আপনারা কেন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, তখন এই ইউনিভার্সিটির আসলে রিসার্চ প্রোফাইলটা একটু দেখে নেওয়া ভালো। তারপরে ইউনিভার্সিটির যে স্টেটমেন্ট থাকে বা ভিশন থাকে, মিশন থাকে বা রিসার্চ স্ট্রেন্থ থাকে, ওয়েবসাইটে সব ইউনিভার্সিটির এগুলো থাকে, ওগুলো একটু পড়ে তারপর নিজের রিসার্চের সাথে যে একটু লিঙ্ক করতে পারলে তখন ইউনিভার্সিটিগুলো ফিল করে যে না যে এই ক্যান্ডিডেটের রিসার্চটা আসলে আমার ইউনিভার্সিটির যে রিসার্চ ফোকাস ওখানে কন্ট্রিবিউট করবে। এই জন্য প্রতিটা ইউনিভার্সিটির ভিশন মিশন রিসার্চ স্ট্যান্ড এগুলো দেখে নিলে এবং হাউ ইউ ক্যান মানে একজন ক্যান্ডিডেট কিভাবে আসলে কন্ট্রিবিউট করতে পারবে এই বিষয়গুলোকে একটু হাইলাইট করে রিসার্চ প্রপোজালটা বানানো ভালো আর কি। বা অনেক সময় অ্যাপ্লিকেশন ওরা জিজ্ঞেস করে কেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, তখন এই বিষয়গুলোকে হাইলাইট করে যদি বলা হয় যে আমার রিসার্চ স্ট্যান্ডের সাথে আসলে ইউনিভার্সিটির রিসার্চ স্ট্যান্ডটা আসলে ম্যাচ করে, তো ওইভাবে যদি ম্যাচ করে অ্যান্সারটা দেওয়া হয় তখন আসলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়।
শরীফুল রাসেল, SBS বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
থ্যাংক ইউ।